ক্লাস 10-কে আজকে অর্থাৎ 3রা জুন এই 3 তারিখে আজকে পড়াবো দেবতার জন্মের শেষ অংশটুকু। আমরা আগের দিন পড়েছিলাম যে গল্পকথক সেই মন্দিরের সেই পাথরটার যে পূজারী তার কাছে শুনতে পেলেন চম্পারণ থেকে ফিরে যে শহরে বসন্ত রোগ দেখা দিয়েছে এবং প্রচুর লোক মারা যাচ্ছে, ভয় পেয়ে গেলেন। একবার এই রোগের হাত থেকে কোনো রকমে বেঁচে গিয়েছিলেন গল্পকথক, সুতরাং সেই পাথরটাকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ এতক্ষণ ধরে তিনি করছিলেন সেটা সেই মুহূর্তে তার মন থেকে উবে গেল। এখন তার চিন্তা কি করে তিনি বাঁচবেন। পূজারীর কাছে এও শুনলেন, পূজারী বলতে সেই লোকটা যে প্রথম থেকে পাথরটার প্রতি আগ্রহ দেখিয়ে আসছিল, তার কাছে শুনলেন যে প্রায় সব পাড়াতেই কলকাতায় বসন্ত রোগ দেখা দিয়েছে, কেবল ওই যে পাড়ায় ওই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে পাথরটাকে নিয়ে সেই পাড়ায় একটি লোকেরও হয়নি, কারণ সেই পাড়ার প্রত্যেকে এই ত্রিলোকনাথের চরণামৃত খেয়ে সবাই সুস্থ আছে। কিন্তু গল্পকথকের মাথায় এসব চিন্তার নেই, তিনি ছুটলেন, ছুটে মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন টিকে নিতে। পথে এক বন্ধুর সাথে দেখা, তার পরামর্শ মতো তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করলেন, হোমিওপ্যাথিক একটা ডোজ খেলেন, তারপরে একটা পাঁচিলের গায়ে একটা বিজ্ঞাপন দেখে এক কবিরাজের কাছে গিয়ে সেই কবিরাজি ওষুধও খেলেন, কিন্তু টিকেটা আর নেওয়া হলো না। সেই কবিরাজের কাছে গিয়েছেন এইটুকু আমরা পড়েছি, কবিরাজ দেখিয়েছেন কণ্টিকারি গাছের শিকড় বাঁটা হচ্ছে, তা খেলে প্রতিষেধক হিসেবে ফল দেবেই, এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। এবার আমরা পড়ছি 45 পৃষ্ঠার এই মাঝামাঝির একটু পর থেকে, অর্থাৎ ব্যবস্থা মতো এই লাইনটা থেকে। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। ব্যবস্থা মতো মানে অর্থাৎ কবিরাজ যেভাবে বলে দিলেন সেইভাবে তিনি একতাল ওই কণ্টিকারি গাছের শিকড় বাটা খেয়ে রিক্সায় উঠে বসলেন। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর ভাব, বসন্ত হওয়ার আগে নাকি এই রকমই হয়ে থাকে। এগুলো সব কিন্তু গল্পকথকের মনের দুর্বলতা বা ভয় থেকে এই গা ম্যাজম্যাজ, জ্বর ভাব, মাথা ঝিমঝিম সব উপসর্গগুলো আসছিল, আদৌ কিন্তু কিচ্ছু নয়। বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না, মা দেহটা ভালো নয়। উদ্গ্রীব মুখে মা বললেন কি হয়েছে তোর, উদ্গ্রীব মানে আরো বিস্তৃত জানার আরো বেশি আগ্রহ নিয়ে তিনি বললেন কি হয়েছে তোর, হয়নি কিছু, বোধহয় হবে, বসন্ত, বালাই ষাট, বালাই মানে নানা রকম বিপদ আপদ অমঙ্গল, একে বালাই বলে, ষাট মানে তা দূর হয়ে যায়, বালাই ষাট, অর্থাৎ যত রকম অমঙ্গল আছে বিপদ আছে দূর হয়ে যায়, আশীর্বাদ করে বললেন, বলতে নেই এসব কথা, বলতে নেই খারাপ কথা মুখে আনতে নেই, তা কেন হতে যাবে রে, এই হত্যুকের টুকরোটা হাতে বাঁধ দেখি, আমি 30 বছর বাঁচছি, এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন আম পর্যন্ত হয়নি, নে ধর এটা তুই। ছোট্ট একটা হত্যুকের টুকরো মায়ের হাতে বাঁধা ছিল, মা বলছেন যে এই হর্তুকির টুকরোটা হাতে বেঁধে তিনি অনেক বসন্ত রোগী ঘেঁটেছেন, তবুও সেবা করেছেন, কিন্তু তার বসন্ত রোগ হয়নি, অর্থাৎ এইরকম একটা ভয়ঙ্কর বিপদ থেকে এই হর্তুকির টুকরোটা মাকে দূরে রেখেছিল। এগুলো সব ভূ ভুল ধারণা বা কুসংস্কার, এইরকম মাদুলি কবচ তাবিজের ওপর আমাদের যে একটা বিশ্বাস আছে, সেই থেকে পুরনো দিনের মানুষ মা তিনি কিছু বিশ্বাসে বা কুসংস্কারে বিশ্বাসী, সেই থেকেই কথাটা বললেন। হাম একটা রোগ বাচ্চাদের হয়, গায়ে ওই লাল লাল র্যাশ বেরোয়, তার সঙ্গে জ্বর ইত্যাদি, সেটা অত ভয়ঙ্কর নয়। ধর এটা তুই। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। তাগা মানে তাবিজ, কবজ, মাদুলি, এইসবেই তাগা বলে, যেগুলো সুতোর সাহায্যে বা কোনো একটা চেনের সাহায্যে হাতে বাঁধা থাকে, গলায় বাঁধা থাকে। এখানে মায়ের তাগা বলতে এই হর্তুকির টুকরোটা। কিন্তু গল্পকথক বললেন, 30 বছরে একবারও হয়নি তোমার, বলো কি, দাও দাও তবে, এতক্ষণ বলনি কেন? কিন্তু এই টুকরোই কি হবে, রোগ যে অনেকটা এগিয়ে গেছে, আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাতে আটকায়। মায়ের কথা অনুযায়ী হর্তুকি তো বাঁধল, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগলো, মানে একটু জ্বরজ্বর ভাব, একটা ক্লান্তি, এইরকম। এসব কিন্তু মনের ভয় থেকে আসছে, নিজেকে রীতিমতো জর্জরিত মনে হল। এইখানে একটা কথা, জর্জরিত, আমরা আগে বলিনি যে জর্জরিত বর্গীয এখানে বানানটা যেভাবে গল্প কথক সাজিয়েছেন বা লেখক সাজিয়েছেন শিবরাম চক্রবর্তী, তার একটা মানে, আর ঠিক একই উচ্চারণে আর একটা শব্দ আছে জর্জরিত, বর্গী জ, বর্গী জয়, রেপ, রহস্যিত, জর্জরিত মানে অর্থাৎ কোনো রকম অত্যাচার বা রোগ বালায় একটা কষ্ট পাওয়া, অসুবিধার সৃষ্টি হওয়া, এইটাকে প্রবলভাবে অসুবিধার সৃষ্টি হওয়া, কষ্ট পাওয়া ভীষণ, সেইটাকে জর্জরিত বলে, বর্গী জ, বর্গী জয়, রেপ, রহস্যিত। কিন্তু শিবরাম চক্রবর্তী খুব মজা করে এই জ্বর এবং জড়িত এই কথাটা একসাথে বললেন। জ্বর মানে একটা অসুখ, আমাদের গায়ের তাপমাত্রা বেড়ে যায়, জড়িত অর্থাৎ জ্বরে জড়িয়ে ফেলেছে শরীরটাকে, সেই রকম মনে হলো। আমরা এই যে শব্দ নিয়ে মজা করা, কথা নিয়ে মজা করা, এই রকম শিবরাম চক্রবর্তীর লেখার এটা একটা যে বৈশিষ্ট্য, সেটা আমরা ওই 7-1 ভুতুড়ে কাণ্ড যখন পড়েছিলাম তখন আমরা জেনেছি। এখানেও শিবরাম চক্রবর্তী এই রকম একটা শব্দ ব্যবহার করে সেই জর্জরিত শব্দের একই উচ্চারণে, জ্বর এবং জড়িত দুটো শব্দকে জুড়ে দিয়ে ওই রকম উচ্চারণে আমাদের জানালেন, অর্থাৎ গল্পকথকের শরীরটা জর্জর একটা ভাবে ভরে যাচ্ছে। কিন্তু এগুলো সব গল্পকথকের মনের ভুল, অর্থাৎ মনের ভয় থেকে, মনের দুর্বলতা থেকে এগুলো আসছে, আদৌ কিন্তু তিনি জর্জরিত নন। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ মানে ভালো করে দেখলে, মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে, নিশ্চয়ই বসন্ত, তবে আর বাঁচন নেই। মাকে ডেকে দেখালাম, মা বললেন, মার অনুগ্রহ নয় ব্রণ, অনুগ্রহ মানে দয়া, বসন্ত রোগকে অনেকে মুখে আনতে চায় না, তখন রোগটা এতই ভয়াবহ ছিল যে অনেকের মৃত্যু হতো বলেই, এই ভয়াবহ রোগকে মুখে উচ্চারণ করতে ভয় পেত বলে তারা বলতো মায়ের দয়া, মায়ের অনুগ্রহ, এখনো বলে অনেকে, অনেকে এখনো বলে, কিন্তু মা দেখলেন এটা বসন্ত বা মায়ের অনুগ্রহ, মায়ের দয়া নয়, নিছক ব্রণ, সেটা বললেন। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মায়ের অনুগ্রহ, অবশ্যই মায়ের দয়া বা বসন্তই হয়েছে আমার। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস নে, অলক্ষণে মানে অমঙ্গলজনক, খারাপ কথা মুখে আনতে মা বারণ করলেন। ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে। এইবার আমরা দেখতে পাবো আস্তে আস্তে গল্পকথকের ওই মনের মধ্যে যে দুর্বলতা, ভয়, সেখান থেকে সে পাথরটার ওপর একটা বিশ্বাস জন্মে যাবে, অর্থাৎ গল্পের এইটাই লেখক বা গল্পকথকের এইটাই উদ্দেশ্য যে আমরা মনের ভয় থেকে, মনের দুর্বলতা থেকে আমরা মনের মধ্যে অনেক কুসংস্কারকে, টুকটাককে, বিশ্বাসকে আমরা মনের মধ্যে ঢুকিয়ে নিই, এবং তার ফলে অনেক অবিশ্বাসী লোকও বিশ্বাসী হয়ে পড়ে। সেইটাই গল্পকথককে দিয়ে লেখক দেখাচ্ছেন। লোকটা বলছিল, সেই পূজারি, ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে। কার চরণামৃত? ওই পাথরটার চরণামৃত। আমিও তাই খাবো নাকি? হয়তোবা চরণামৃতের বীজাণুধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে। এখানেও তার মনের মধ্যে একটা বিজ্ঞান চেতনা আছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন, কোনো অলৌকিকতা কিছু নেই, ভোজবাজি ম্যাজিকের মতো কোনো ব্যাপার নেই, দেবতার কোনো দয়া এরম হচ্ছে এরম ব্যাপার নেই। অর্থাৎ সেই চরণামৃতের মধ্যে এমন কিছু আছে যেটা শরীরের মধ্যে প্রবেশ করে রোগ, বসন্ত রোগটাকে শরীর থেকে দূরে রাখছে। অর্থাৎ সেই চরণামৃতটাই প্রতিষেধকের কাজ করছে। কিন্তু পরক্ষণেই আবার সেই কথাটাকে উড়িয়ে দিলেন। তা ওর যেমন কথা, ওর কে? ওই পূজারি, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না, অর্থাৎ অ্যাক্সিডেন্টলি বাই চান্স হঠাৎ করে ওই পাড়ায় কাউকে কারো হয়নি। কলকাতার তো সব বাড়িতেই আর বসন্ত রোগ হচ্ছে না, অনেক বাড়িতেই হচ্ছে না। সুতরাং তাদের বাড়িতে যে কারণে হচ্ছে না, এই পাড়াতেও হয়তো সেই কারণেই বসন্ত রোগ এখনো দেখা দেয়নি। তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের একটা শক্তি জন্মায়। মারিরও যেখানে মার, সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। মারিরও যেখানে মার, মারি কথাটার মানে মহামারী, যে রোগ ক্রমাগত ছড়িয়ে গিয়ে একটা প্রচুর পরিমাণে মৃত্যু ঘটাচ্ছে, সেই হচ্ছে মারি। হ্যাঁ, মারি যেখানে মারছে এরকমভাবে, সেখানে মনের জোরই একমাত্র সম্বল। মনের জোরে অনেক অসুখ সেরে যায় বা অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, এটা আমরা বাস্তবে দেখেছি বা বাস্তবে এগুলো ঘটে, সেটা গল্পকথক চিন্তা করলে। মনের জোরেই অনেক সময় এই যে চরণামৃত আমরা খাচ্ছি, সুতরাং আমাদের আর রোগ কিচ্ছু করতে পারবে না, এই যে মনে একটা জোর পেয়ে গেল, এর থেকেও শরীরের মধ্যে অনেক প্রতিষেধক তৈরি হয়ে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ করবার একটা ক্ষমতা তৈরি হয়ে যায়। কিন্তু ওই যত সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? আমি তো পাথরটার সমস্ত ইতিহাস জানি, গল্পকথক মনে করছেন। একটা রাস্তার পাথরকে এরা দেবতা, দেবতায় পরিণত, রাস্তার পাথর তুলে জন্ম দিয়েছে, এটা আমি, আমার চোখ। সুতরাং আমি কি করে ওই পাথরটাকে প্রণাম করে তার চরণামৃত খেয়ে আমি কি করে মনের মধ্যে বিশ্বাস জন্মাব? আমি এর আগে বারবার বলেছি যে গল্পকথক রাস্তার একটা সামান্য পাথরকে যেভাবে চোখের সামনে দেবতায় পরিণত হতে দেখলেন, সেটা তিনি কিছুতেই মানতে চান না। এসব যাতা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাত। এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড়জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। মেডিকেল কলেজে গেলেন, টিকে নিলেন, তাহলে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সব চিকিৎসাই করলেন। টিকে নিয়ে অশোকতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল, আবার মনে পড়ল, হয়তো ঠিকই বলেছে সে। সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এক জায়গায় গিয়ে, এক জায়গায় গিয়ে মানে কি, নিজেদের বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ধ্যান ধারণা বিশাল যখন একটা জায়গায় থেমে যায়, এরপরে আর যাওয়া যায় না, এরপরে আর কিছু জানা নেই, তখন ঈশ্বরের কাছে ভরসা করতে হয়। সেই জন্যে অনেক ডাক্তার বলেন আর কিছু করার নেই, সমস্ত রকম চিকিৎসাই আমরা করলাম, এবার ঈশ্বরের নাম করুন, ঠাকুরের নাম করুন, ঠাকুর যদি বাঁচায়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঠাকুরের নাম করুক না করুক, কি ডাক্তার জবাব দেওয়ার পরও সেই রকম একদম যার মৃত্যু নিশ্চিত সেও বেঁচে ফিরে এসেছে। তাহলে যেখানে সব কিছু ধ্যান ধারণা বিশ্বাস থেমে যায়, সেখানে ওই যে রহস্য, রহস্য মানে কি, যেটা জানা নেই তার কাছে মাথা নোয়াতে হয়। কি জানা নেই, অর্থাৎ বিজ্ঞান যতটুকু জেনেছে তার বাইরে যে এই ঈশ্বর বা এই যে সৃষ্টি জীবন নিয়ে যে বিভিন্ন দার্শনিক শাস্ত্রে যেসব কথা লেখা আছে তার কাছে আমরা না জেনেও মাথা নোয়াই, আমরা জানি না ঈশ্বর আছে কি নেই, কিন্তু আমরা যখন আর কিছুতেই কিছু পারি না তখন ঈশ্বরের প্রার্থনা করি, সেই ঈশ্বরটাই আমাদের কাছে রহস্য, সেই অজানাটাই আমাদের কাছে রহস্য, তার কাছে আমরা মাথা নুইয়ে ফেলি, তার কাছে প্রার্থনা জানাই। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী, না একেবারে ফেলনা নয়, শেক্সপিয়ারের কথায় এরকম স্বর্গমর্ত, তারপরে ভূত প্রেত ঈশ্বর যক্ষ ডাইনি এসবের কথা শেক্সপিয়ারের কথায় বহু লেখা আছে। ম্যাকবেথে ডাইনিরা ম্যাকবেথের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, হ্যামলেটে হ্যামলেট দেখতে পেলেন তার বাবাকে খুন করা হয়েছে, সে বাবার প্রেতাত্মা হ্যামলেটকে বলে গেলেন যে তার বাবাকে তার কাকা হত্যা করেছে। সুতরাং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো শেক্সপিয়ার লিখে গেছেন, আমাদের হিন্দুদের শাস্ত্রেও অনেক রামায়ণ মহাভারতে এইসব কাহিনী আছে, গল্পকথকের এখন ধারণা হলো এইসব কথাগুলো একদম ফেলনা নয়, এগুলো ফেলে দেওয়ার মতো নয়, এত বড় বড় পণ্ডিতরা যখন লিখেছেন নিশ্চয়ই তার কোনো গুরুত্ব আছে। হোরাশিও একটা শেক্সপিয়ারেরই একটা চরিত্র, হ্যামলেট নাটকে হ্যামলেটের বন্ধু ছিল হোরাশিও, যে প্রথম হ্যামলেটকে বলেছিল তোমার প্রেতাত্মাকে, তোমার বাবার প্রেতাত্মাকে দেখা যাচ্ছে। যাক, সেগুলো অন্য কথা। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুদা বিস্তৃত অনন্ত জগতের কতটুকু আমরা জানি, মানুষ যতটুকু জেনেছে তা অত্যন্ত অল্প, কিন্তু তার থেকে না জানার সংখ্যাটাই, না জানার বিষয়টাই অনেক অনেক বড়। গল্পকথকের এখন এইগুলো মনে হচ্ছে, অর্থাৎ যে অবিশ্বাসটা ছিল সেইটার, সেই অবিশ্বাসটা কেটে গিয়ে এখন একটু 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 করে সে বিশ্বাস জন্মাচ্ছে, দেবতা, তারপরে মাদুলি কবজ তাবিজ, তারপরে সেই পাথরটা যেটা রাস্তার পাথর দেবতায় পরিণত হয়েছে, সব কিছু ভয় এবং দুর্বলতা থেকে। আমরা এইরকমভাবে বহু দেবতার জন্ম দিই, বা যেসব দেবতা হিন্দুদের 33 কোটি দেবতা, তার মধ্যে অনেক দেবতারই জন্ম হয়েছে মানুষের প্রাচীন যুগে, সেই মানুষ যখন প্রকৃতির সঙ্গে লড়ছে, প্রকৃতির বিরাট সব এক একটা শক্তি দেখে তাকে সন্তুষ্ট করবার জন্যে তাকে তার পুজো করছে, সাধনা করছে, সেই থেকে অনেক দেবতার সৃষ্টি হয়েছে, সব কিন্তু ভয় থেকে, মনের দুর্বলতা থেকে। গল্পকথকেরও তাই হচ্ছে, কটা ব্যাপারেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারি, জগতে যা ঘটে তার সবকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখে তার একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে পারি? আজকে বিজ্ঞান যেটাকে সত্যি বলে মনে করছে, কালকে সেটা আবার সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়ে আবার নতুন একটা কিছু প্রতিষ্ঠা হচ্ছে। এক সময় তো ভাবা গিয়েছিল যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, কিন্তু তা নয়, যুগের পর মেনে নিয়েছে। সেইটাকে মেনে নিয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা তৈরি হয়েছে, এটাও তাই। এখানেও সেই কথা বলবো, কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি, যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। আমরা বিজ্ঞানের শক্তিতে বলিয়ান, মানুষ তার ইচ্ছা মতো যা খুশি তা করছে বিজ্ঞানের শক্তিতে, কিন্তু সেখানেও যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন বলেন আর কিছু করার নেই, ঈশ্বরের নাম করুন, তখন সেই অজ্ঞে, অজ্ঞে মানে অজানা, সেই অজ্ঞের কাছে এসে আমাদের মাথা নোয়াতে হয়। অর্থাৎ তুমি যা করবে তাই হবে। ব্যাপারী কথাটার মানে ব্যবসায়ী, ব্যবসাদার। এখানে ব্যাপারী বলতে সব অনেক মানুষই যারা ঈশ্বরে বিশ্বাসী বা অবিশ্বাসী, যখন আর কিছুতে পারেন না তখন ঈশ্বরকে কামনা করেন, ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম। দণ্ডবত, দণ্ডবত মানে সাষ্টাঙ্গে প্রণাম, শরীরের আটটা অঙ্গ দিয়ে প্রণাম, প্রায় শুয়ে পড়ে প্রণাম করাকে সাষ্টাঙ্গে প্রণাম বা দণ্ডবত বলে। যেমন আটটা অঙ্গ হচ্ছে হাত, পা, হাঁটু, বুক, মাথা, চোখ, দৃষ্টি আর কথা বা বাক্য। এই আটটা অঙ্গ দিয়ে প্রণাম করাকে, অর্থাৎ মাটিতে মাথা এবং শরীরের এই আটটা অঙ্গ ছুঁয়ে যে প্রণাম, তাকেই দণ্ডবত বা সাষ্টাঙ্গ বলে। সেই রকমভাবে সেই ত্রিলোকনাথকে, সেই রাস্তার পাথরটাকে, যে পাথরটাকে তিনি কোদাল দিয়ে তুলে রাস্তার ধারে রেখে দিয়েছিলেন, পায়ে হোঁচট খেতেন, সেই পাথরটাকে প্রণাম জানালেন। এতদিন পর্যন্ত যেটাকে তিনি বিদ্রুপ করেছেন, ব্যঙ্গ করেছেন, উপহাস করেছেন, মানতে চাননি, আজ জীবনের ভয় থেকে, মৃত্যু ভয় থেকে, মনের এই দুর্বলতা থেকে তিনি তাকেও ঈশ্বর বলে স্বীকার করলেন। প্রার্থনা করলাম, বাবা আমার মূঢ়তা মার্জনা করো। মূঢ়তা মানে মূর্খামি, বোকামি। আমি এতদিন বোকার মতো তোমার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছি, তোমাকে নিয়ে মজা করেছি, বিদ্রুপ করেছি, আমাকে মার্জনা করো, ক্ষমা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা। বসন্ত রোগের কবলে পড়ে যে প্রচুর মৃত্যু ঘটছে তা যেন আমার না হয়, আমাকে রক্ষা করো। ভয়, মনের ভয় থেকে ঈশ্বরের কাছে মাথা নোয়ালেন। যে পাথরটাকে তিনি অবিশ্বাস করলেন, যাকে তিনি রাস্তার পাথর বলে উপহাস করেছেন, তার কাছে এসেই মাথা নত করলেন। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম, আবার প্রণাম করে চলে গিয়েছিলেন, আবার ফিরলেন, না দেবতা কি ফাঁকি দেওয়া কিছু নয়, মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল, এগুলো ব্রণ না বসন্ত? সামান্য ব্রণকেও তিনি বসন্ত মনে করছেন, ভয়, তার মনের ভয়টা এমন জায়গায় পৌঁছেছে। এবার কি করলেন, এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বম বম। সেই সন্ন্যাসীরা যেমন আওয়াজ তুলত ত্রিলোকনাথকে খুশি করবার জন্যে, গল্পকথক সেই রকমভাবেই সেই ত্রিলোকনাথকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ প্রার্থনা করলেন। উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম, কেউ দেখে ফেলেনি তো, কার দেখে ফেলার ভয় করছিলেন? সেই পূজারীর, কারণ যদি পূজারী দেখে ফেলে তবে তার আর লজ্জার সীমা পরিসীমা থাকবে না, এবার যদি দেখে ফেলতো তখন পূজারীর বিদ্রুপ বা ব্যঙ্গ করার পালা গল্পকথককে, সেইটা মনে করেই ভয় পেয়ে গেলেন। কেউ দেখে ফেলেনি তো, পূজারি দেখে ফেলেনি তো, বা অন্য কেউ দেখে ফেলেনি তো যে পূজারিকে গিয়ে সংবাদ দেবে যে লোকটা এতদিন এই পাথরটাকে নিয়ে অবিশ্বাস করে এসেছে, বিদ্রুপ করে এসেছে, সেই তার কাছে মাথা নোয়ালো ভয়ে। এটা গল্পকথকের কাছে বিরাট একটা লজ্জার কথা। এইসব ভেবেই তিনি চারিদিকটা একবার দেখে নিলেন, কেউ দেখে ফেলেছে কেউ। ঠিক আছে, গল্পটা আজকে শেষ করলাম, এবার প্রশ্ন দেব, প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে। আর সামনের দিন আরও কিছু প্রশ্ন নিয়ে, এর থেকে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো লাইন তুলে প্রশ্ন। আজ এখানেই শেষ করছি, তোমরা বাড়িতে প্রশ্ন উত্তর লেখার চর্চাটা রাখবে।